আসসালামু আলাইকুম। অদ্ভুতের থার্সডে নাইট ফিয়ারের আরো একটি নতুন এপিসোডে আপনাদেরকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি আহমেদ বাবু, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ। তো চলে এলাম আজকে নতুন আরো একটি এপিসোড নিয়ে, এবং নিয়ে এলাম একটি ভয়ের ঘটনা। বেশ সুন্দর আবহাওয়া বিরাজ করছে কিন্তু চারিদিকে, মানে বিশেষ করে রাতের বেলা 9-10 সময় খোলা জায়গায় বসলে বেশ এনজয় করা যায়। বেশ বাতাস বয় এখন, কারণ শীত কমে গেছে এবং সাথে খুব সুন্দর একটা এনভায়রনমেন্ট, আকাশে চাঁদ থাকলে তো কথাই নেই। তো এরকম একটি সময়ের ঘটনাই মনে করেছেন যিনি কাহিনীটি পাঠিয়েছেন আমার কাছে। তার নাম হচ্ছে, তার ছদ্মনাম হচ্ছে আইনউদ্দিন। তিনি সৌদি আরবের আবা থেকে এই ঘটনাটি পাঠিয়েছেন। অতীতেও তিনি ঘটনা শেয়ার করেছেন, আর আজকে তিনি তার নিজের জীবনের আরো একটি ঘটনা শেয়ার করেছেন। মানে নিজের জীবনের মানে নিজের পরিবারের ঘটনাটি ঘটেছিল তার বাবার সাথে। তো তার বাবার সাথে ঘটা এই ঘটনাটি তিনি শেয়ার করেছেন, তার সাথে ওই জায়গা সম্পর্কিত আরো একটি ঘটনা, ঘটনা চক্রেই চলে এসছে। তো দুটো ঘটনা তিনি শেয়ার করেছেন এবং তিনি আমাকে রিকোয়েস্ট করেছেন আমি যেন আমার মতো করে ঘটনাটা আপনাদের কাছে প্রেজেন্ট করি। তো আমি সেটাই করব, চেষ্টা করব সেটা করতে। তো এখন চলে যাচ্ছে সেই ঘটনায়। 2016 সালের কথা, আইনউদ্দিন সাহেব তখনও বিদেশ যাননি, তিনি বাংলাদেশে ছিলেন এবং তাদের পরিবার ছিল গৃহস্থ পরিবার। তারা কৃষিকাজের উপর নির্ভরশীল ছিলেন, তাদের জমি জমা ছিল বেশ এবং সেখানে চাষাবাদ হতো এবং সেই ফসল ফলানো তাদের কাজ ছিল। আইনউদ্দিন সাহেব সবসময় পরিবারের বেশ দায়িত্ববান মানুষ ছিলেন, তিনি মোটামুটি সবকিছু পার্টিসিপেট করতেন। তো একটা জমি ছিল তাদের, সেটা তাদের বাসা থেকে বেশ খানিকটা দূরে, মানে তাদের বাড়ি থেকে পূব দিকে অনেক দূরে, বেশ দূরে, এবং সেখানে একটা খাল ছিল, খালের পাশে এই জমিটা তাদের। তিনি লিখেছেন প্রায় আধ বিঘার মতো জমি একটা, মানে 10 কাঠার মতো একটা জায়গা। তো সেখানে ওই জায়গাটা ওই সময় চাষাবাদ করা হয়নি, তখন ফসল ওখানে বুনবেন সবাই। তো আইনউদ্দিন সাহেবের দায়িত্ব পড়ল ওখানে কাজ করার, তো তিনি ওইটা নিয়ে কাজ করছিলেন। ফসল বোনা হয়েছে, তো ফসল বোনার কিছুদিন পর নাকি সেখান থেকে আগাছা পরিষ্কার করতে হয়। তো চলে এলো সেই আগাছা পরিষ্কারের সময়। আইনউদ্দিন সাহেব গিয়ে দেখলেন যে জমিতে বেশ আগাছা হয়েছে আর এগুলো পরিষ্কার করতে হবে। তো তিনি হাত লাগানোর চেষ্টা করলেন। তো দিনের বেলা তখন দুপুর, চড়চড়ে রোদ, তের মাসে বেশিক্ষণ কাজ চলল না। তো তিনি চিন্তা করলেন তাদের ওখানে অন্য একজন কৃষককে সাথে নেবেন, তারা এটা করতেন আর কি, পরিচিত যারা আছে তাদের অর্থের বিনিময়ে নিয়ে আসতেন। তো চিন্তা করেন কাউকে নিয়ে রাতের বেলা কাজ করলে ভালো হয়, কারণ তিনি নিজেও হাত লাগাবেন, দিনের বেলা তার কাছে এটা মানে মনে হলো যে একটু বেশি পরিশ্রমের, চড়চড়া রোদ পড়ছে বেশ মানে কড়া রোদ। তো তিনি চলে আসলেন, এসে তিনি খুঁজলেন, দিয়ে ওখানে তাদের এক মুরব্বী ছিল চাচা, তিনিও কাজ করেন। তো তাকে বললেন যে চাচা এই আমার জমিতে আজকে করবেন নাকি কাজ আমার সাথে? বলে যে রাইতের বেলা কা হ্যাঁ। তো চাচা কিছুক্ষণ চিন্তা করে বলেন ঠিক আছে আয়, আমি আইতেছি রাত্রে বেলা তোর সাথে। তো যাক, রাত হইল সন্ধ্যার পরে মানে 8-9 দিকে। আইনউদ্দিন তার বাসায় খাবার দাবার খেয়ে বেরোলেন, বের হয়ে যে তিনি ওই জমির কাছে দাঁড়াইলেন। তো দাঁড়ায় দেখতেছেন খুব সুন্দর বাতাস বইতেছে চারিদিক থেকে, বেশ সুন্দর বাতাস আসতেছে, গাছের ডালপালা নড়তেছে, আর তাদের যে ক্ষেতটা ছিল এরকম লম্বালম্বী টাইপের, সেটা থেকে ডান দিকে যে আস্তে আস্তে ওই পাশে খালটা শুরু হয়ে ওদিকে গেছে, একদম সেই দিকের জমিগুলোর পাই দিয়ে চলে গেছে, আর তার পাশে এই পাশে বিশাল গাছপালা জঙ্গল, এবং মানে মানে ঘন গাছপালা ওইখানে জায়গাটা, এবং সেখানে যে ডালপালাগুলো আছে নড়তেছে হালকা হালকা, চাঁদ উঠছে, বেশ রহস্যময় একটা পরিবেশ, কিন্তু এই চাঁদের আলো মানে একদম কটকটে চাঁদের আলো। তো তিনি অপেক্ষা করতেছেন, চিন্তা করতেছেন যে মানে চাচা কখন আসবে, সাথে করে মোবাইল ফোন আনেন নাই তিনি, রাতের বেলা এখন বেরোয় আসছেন। তো অনেকক্ষণ ওয়েট করার পর দেখলেন যে হ্যাঁ, দূরে দেখা যাচ্ছে চাঁদের আলোতে দূরের জমির থেকে একজন হেঁটে হেঁটে আসতেছে, মানে ওই পাশ থেকে মানে চাচাদের বাড়ি ওখান থেকে হেঁটে হেঁটে আসতেছে। তো তিনি বুঝলেন যে ওটা চাচাই হবে। তো অনেকক্ষণ পর দেখলেন যে হ্যাঁ আস্তে আস্তে কাছে আস্তে আস্তে ওই চাচাই আসলো, এসে বলল যে খাওয়া দাওয়া করে দেরি হয়ে গেল, আয় কাজে লাগি। তো গেলেন খেতে, খেতে কিন্তু বেশ আলো পড়ছে, সাথে করে তারা কোনো টর্চ লাইটও আনে নাই কিচ্ছু না। এসে দুজনে হালকা টুকিটাকি গল্প করতে করতে লেগে গেল, ওই গল্প মানে নিজেদের মধ্যে বিভিন্ন রকমের আলাপ করতে করতে কাজ করতেছে, দুইজন দুই পাশে চলে গেছে কাজ করতেছে। তো একবার কাজ করতে করতে দুইজন বেশ কাছাকাছি আসছে, এই সময় দুইজনই শব্দ পেল যে তাদের যে এই জমি থেকে বেশ খানিকটা দূরে ঠিক খালটা যেখানে শুরু হয়ে যে বললাম যে গাছপালা শুরু হয়েছে, ওই জায়গায় মনে হলো দুইটা গাছ কেমন যেন নড়তেছে, মানে এরকম এরকম করে নড়তেছে। তো যে চাচা ছিল তিনি আইনুদ্দিনকে বলতেছেন যে দেখছস, দেখ দেখ ওদিক দেখ। তো আইনুদ্দিন সাহেব তাকায় দেখলেন যে মনে হচ্ছে যে ডালপালাগুলো নড়তেছে, অনেকটা মনে হচ্ছে দুই পাশ থেকে কেউ ওই ডাল সরায় তাদের দিকে তাকায়, সেটা ঝোপঝাড় টাইপের আর কি জায়গাটা। তো এরকম কিছুক্ষণ দেখে তিনিও বলছেন কাকা কি এখানে কি তাহলে মানুষ কেউ কেউ দাঁড়ায় আছে নাকি। এটা বলতে বলতে হঠাৎ করে মনে হলো যে দুই পাশের ওই ডালগুলাকে ছেড়ে দিল, ছেড়ে দিলে একসাথে এসে বাড়ি খায় ডালগুলা, এরকম নড়ে নড়ে চড়ে যায়, মনে হচ্ছে সরে গেল কেউ। এবং ওই যে সরে গেল সাথে সাথে মনে হলো রাতের বেলা এই রাতের পাখি ডেকে উঠল কয়েকটা, বেশ গায়ে কাটা দেওয়ার মতো আর কি, পরিবেশটা বেশ ভয় লাগছে। তো আইনুদ্দিনের কাছে একটু ভয় লাগছে। তো তিনি তখন বললেন ওই কাকাকে যে কাকা কি এখানে কি ব্যাপার। কাকা বলল আরে ভালো না রে, এই এই জমির এই জায়গাটা ভালো না, খালের এই জায়গাটা ভালো না, আচ্ছা তাড়াতাড়ি শেষ কর কাজ শেষ কর, কাজ শেষ কর। তো কাজ শেষ করতেছে আইনুদ্দিন, ওই কাজ করতে করতে কাকাকে বলতেছে একটু জোরে যে কাকা জায়গা ভালো না রে, আমিও জানি আমার আব্বাও তো এখানে সমস্যা হয়েছিল। আব্বার বলে যে হ্যাঁ তোর বাপের কথা তো শুনেছি যে সে তো ছিল বাতাস লাগছিল। বলে যে হ্যাঁ বাতাস লাগছিল, এইখান থেকে কিন্তু লাগছিল, আব্বার ঘটনা জানেন কেমনে লাগছিল। তো কাকা বলতেছে না, বলে আচ্ছা কাজটা একটু শেষ করে বসি, বসে তারপর গল্প করি। তা ঠিক আছে। তো ওই কাকা আবার সেই গামছার মধ্যে কি যে নিয়ে আসছিল পোটলায়, তো তারা টুকিটাকি ওই কাজ আর এগোচ্ছে না খুব একটা তাদের, যে তাড়াতাড়ি কাজটা শেষ করে দুজন বসলো। তো কাকা দেখলো ওই পোটলার মধ্যে মুড়ি গুড় এগুলো আনছিলেন, তো দুজন বললে খা এখান থেকে খা। তো খাচ্ছে দুজনে, খেয়ে একদম গল্প করতেছে, বলতেছে তোর বাবার কি হয়েছিল, কাকা জিজ্ঞেস করতেছে। তখন বলতেছে আর কাইনুদ্দিন যে আব্বার ঘটনাটা বলি, বছর দশেক আগের কথা। তো তখন আব্বা নিজে পাম্প চালাইতো জমিতে সেচ দিত আর কি। তো আমাদের জমি, চাচার জমি এবং ওই যে চাচার বন্ধুর জমি আছে, এই তিনোটার, আর পাম্প তো আমাদের নিজেদের জানেন। তো ওই কাকা বলতেছে হ্যাঁ, বলে যে হ্যাঁ তো ওই জায়গায় পাম্প ঘর কিন্তু ছিল ওই পাশে, ওই জায়গাটা দেখালো একটা জায়গা কর্নারে খালের কাছে আর কি, ওখান থেকে এসে ওই যে এই যে খাল দিয়ে তো যেত সবকিছু। ওই দিন রাত্রে আব্বা আসছে রাত্রেবেলা এখানে পানি পাম্প অন করবে, আসে আব্বা ওখানে দাঁড়াইছে, দাঁড়ায় দেখতেছে যে কি অবস্থা, যে জমি জমার অবস্থা। তো এরকমই চাঁদনি রাত, সুন্দর বাতাস। তো আব্বা হাইটে গেল পাম্প এসে এবং পাম্পটা ছেড়ে দিল। তো পাম্প ছেড়ে দিয়ে আব্বা বসে আছে এখানে, বসে আছে কিছুক্ষণ যে পানি আসুক এখানে। তো নিচে তো নালায় পানি থাকে না প্রায়, পাম্প দিয়ে যখন অন করে একটু পরে আসে, তখন তো একদম নিচে কাদার মতো হালকা, এর মধ্যে পানি আসা শুরু করছে। তো আব্বা দেখতে দেখতে যাচ্ছে যে কতদূর পর্যন্ত কি গেছে, নালায় কোনো ব্লক আছে নাকি, হেঁটে হেঁটে যাচ্ছে আব্বা। তো এই মাথা থেকে হাঁটতে হাঁটতে একদম ওই মাথায় চলে গেছে আব্বা। তো এর মধ্যে পানি আসা শুরু করছে, ওদিকে চলে আসতেছে নালায় পানি। তো আব্বা এদিকে ফিরে আসা শুরু করলো, ওনার ইচ্ছা যে হেঁটে আসবে, এসে উনি যে পাম্পের ওইখানে বসবে কিছুক্ষণ, বসে থেকে তিনি চেষ্টা করবে যে মানে বেশ খানিকক্ষণ পাম্প চালাইতে, তারপর ওই রাতে বন্ধ করে দিয়ে যাবে পাম্প, কারণ এই পাম্প তারপর বন্ধ করার তো কেউ নাই, আর বাসায় যেয়ে আবার আসতে একটা ঝামেলা। তো এর জন্য আসতেছে উনি ফেরত। তো মাঝ আসতে আসতে তখন কিন্তু মোটামুটি পানি এসে পড়ছে, বেশ খানিকটা পানি, আর ওই দিন অনেক জ্যোৎস্না ছিল, একদম মানে জ্যোৎস্নায় চকচক করতেছে চারিদিক। আব্বা দেখলো কি জানি এই পানি তো এরকম আসতেছে, একদম পরিষ্কার পানি, পানির মধ্যে কি জানি একটা আসতেছে এরকম মানে সাঁতার কেটে। তা আব্বা অবাক হয়ে গেল যে কি রে। তো উনি একটু কাছে যেতেই দেখে যে একটা শিং মাছ এত বড়, এরকম প্রায় ফুটখানিক এত বড়, এরকম শিং মাছ আব্বা দেখে নাই এত বড়, ওইটা আসতেছে এরকম সাঁতার কেটে। তা আব্বার তো মাছ ধরা খুব অভ্যাস ছিল, তার মানে শখই ছিল মাছ ধরা, এত বড় মাছ দেখে তার মাথা খারাপ হয়ে গেল। তো তখন ওই কাকা বলতেছে পাশ থেকে, এই হেনে তোর এত বড় মাছ কোত্থেকে আসবে, তোর বাপ জানে না, আর এই নালার মধ্যে কোত্থেকে, নালা তো ওইটা পাম্প দিয়ে পানি আসে, নালা তো আর ইসের সাথে কানেকশন নেই। বলো ওই তো আপনি শুনেন না, আব্বা সব বুঝে নেয় শুনে, আব্বা তখন মনে করছে যে হয়তো কারো কেউ বাজার করে যাচ্ছিল, দেখতে হয়তো ব্যাগ থেকে পড়ে গেছে কোনো মাছ বা বড়ি এখান থেকে ছিল হয়তো, সেটা হয়তো ওই মাটিতে মানে বসেছিল, পানি যখন আসছে তখন শিং মাছটা এত তাড়াতাড়ি হয় না, হয়তো অল্প পানিতে ছিল কাদার মধ্যে, যাই হোক শুনে নাকি। তো ওই শিং মাছটা আব্বা দেখলো যে শিং মাছটা আসতেছে এরকম মানে সাঁতার কেটে আসতেছে, তো একদম আব্বার সামনে দিয়ে ওটা চলে গেল পানির সাথে, আব্বাও সাথে সাথে হাঁটা ধরলো, আবার এ কিন্তু যাচ্ছে পানি ওইদিকে, ওই যে গাছপালার ওইদিকে চলে যাচ্ছে, আব্বাও দ্রুত ওই ইসের সাথে সাথে যাচ্ছে মানে শিং মাছের সাথে সাথে, প্রায় দৌড়ানোর মতো অবস্থা। তো উনি ভাবলেন যে এই মাছটাকে ধরতেই হবে, তা আব্বা অনেক রকমের খেয়াও দেওয়ার ই জানত যে কিভাবে ধরতে হয়, আবার শিং মাছের তো আবার কাটা থাকে কেতা মারে এটা, তা আব্বা কি করলো দ্রুত হলো সামনে চলে গেল, সামনে যেয়ে তখন কিন্তু উনি যে একদম জঙ্গলে কাছাকাছি পৌঁছায় গেছে এটা তিনি বুঝতেছেন না, ওনার পিছনে কিন্তু গাছগাছালি, কারণ গাছগাছালি এমন যে এরপর থেকে কিন্তু ছায়া শুরু হয়েছে, মানে জোৎস্না পড়ছে গাছের উপর, গাছের ছায়াটা এখানেই, আব্বা যে তাড়াতাড়ি হাঁটু গেড়ে বসে পড়ছে যে মাছটা আসবে উনি খেয়াও দিয়ে ধরবে এদিকে, কেন মাছের থেকে দ্রুত এদিকে চলে আসছে উনি দৌড়ায়, তো এসে এরকম হাঁটু গেড়ে বসছে, অর্ধেক ছায়া ওনার শরীরে অর্ধেক ছায়া বাইরে মানে আলো বাইরে, এই সময় উনি এরকম হাত দিয়ে রাখছে, উনি দেখতেছে যে আসতেছে, উনি বুঝে ফেলছে যে এই যে এখান থেকে আসবে দ্রুত, যখন মাছটা একদম কাছে আসছে উনি হাতটা ফস করে নামাইছে নিচে, এই সময় তার কাছে মনে হলো একটা গরম বাতাস লাগলো, তার একেবারে গরম বাতাস, মানে বাতাসটা মানে বেশ গরম, মনে হলো যে তারে বাতাস একটা আলিঙ্গন করে গেল, এরকম আলিঙ্গন করার সাথে সাথে মনে হলো যে পানিটা ঘোলা হয়ে গেল, এবং পানির নিচে একটা কেমন মানে আলোড়ন, মানে যেখানে উনি হাত দিয়ে খেয়াও মারছেন ওই জায়গাটা আলোড়ন হয়ে গেছে, পুরো ঘোলা হয়ে কেমন জানি, এত টলটলা পরিষ্কার পানি ছিল মানে কেমন মানে খোলা হয়ে গেছে, তো মানে আব্বা বুঝতে পারতেছে না যে কি হলো, তো উনি দেখলো হঠাৎ করে উনি হাত পা কিছু নাড়াইতে পারতেছেন এরকম লাগতেছে, ওনার শরীরটা ভারী হয়ে আসতেছে, ওনার মুখ ভারী আসছে, উনি কথা বলবে বা কিছু ই করবে কিছুই পারতেছেন এরকম একটা অবস্থা, ওনার নিচের যে চোয়াল নড়তেছে না, আব্বা ভয় পেয়ে গেল, ভয় পেয়ে গেল কি ব্যাপার কি হইতেছে আমার, তত ওনার মাথার মধ্যে আসছে যে আমার কি কোনো স্ট্রোক মিস্ট্রোক করতেছে নাকি, মানুষ তো এরকম ভয় পায়, তা আব্বা এরকম চিন্তা করে তিনি চিন্তা করলো যে আমি এখন উঠে চেষ্টা করি হাঁটার, কারণ এখানে পড়ে থাকলে কেউ তো দেখবে না আমারে, আর কি হইল হঠাৎ জিনিসটা অন্যরকম লাগলো তার কাছে, তিনি কোনো মতো উঠলেন, উঠে আবার হাঁটা ধরলেন একেবারে উল্টা ওই ই ধরে, অন্য কিছু চিন্তা নাই কোনো মতো হাঁটে, তো ওইরকম ভাবে উনি হাত পা এরকম কোড়ায় আসতেছে ওনার, মানে এরকম করে বাঁকা হয়ে যাচ্ছে, এই অবস্থায় তিনি মুখটুক মুখ দিয়ে কথা বলতে পারছেন, এরকম করতে করতে তিনি অনেক কষ্ট সৃষ্টে বাড়িতে এসে পড়লেন, বাড়িতে এসে পড়ে তিনি কথা বলতে পারতেছিলেন না, তিনি গলা দিয়ে ঘর ঘর করতেছিলেন, ঘর ঘর করতে করতে যে তিনি কি করলেন যে আমাদের যে বসত ঘর সেটার মধ্যে যে ঘাট দিয়ে এরকম করে বাড়ি দিলেন জোরে, জোরে বাড়ি দেওয়াতে দরজার মধ্যে মধ্যে কি পড়ছে এসে, এবং সাথে সাথে বাসার মধ্যে থেকে মানুষজন দরজা খুলল, আম্মা ছিল আরো আমার ভাই সবাই খুললো, খোলার পর দেখে যে আব্বা এরকম পড়ে আছে, এরকম পড়ে আছে হাত পা নাড়তে পারতেছে না এরকম, তো সাথে সাথে তো বাসার মধ্যে মানে ই হয়ে গেল মানে হইচই পড়ে গেল, সবাই তাড়াতাড়ি ই করলো মানে আয়না তাকে পানি দিয়ে পরিষ্কার করে তেল ডলে দেয় দেয়, উনি কাতরাইতেছে এবং হাত পা এরকম করে কোড়াইতেছে, কিছুই করতে গলা দিয়ে ঘর ঘর শব্দ বেরিতেছে, এই রাতের বেলা তো কাউকে আনা সম্ভব না, আমার ভাই চলে গেল মসজিদে, মসজিদে যে হুজুরকে বলল যে হুজুর কি হয়েছে এরকম এরকম বলার পর নিয়ে আসলো, তো হুজুর আসছেন রাত্রেবেলা এসেই উনি সাথে সাথে আব্বার পাশে বসে দোয়া দরুদ পড়া শুরু করলেন, আব্বারে গায়ের মধ্যে মালিশ করা শুরু হইল, হাত পায়ে মালিশ করা শুরু হইলো, মাথায় পানি দিয়ে ই করা শুরু হইল, যাই হোক সুস্থ সাথে যতটুক করা যায় রাতের বেলা, আর তো কাউকে পাওয়া যায় না, তো হুজুর বলতেছে যে ওনাকে ডাক্তারের কাছে নেওয়া দরকার, কি হইল হঠাৎ করে এরকম, তো লক্ষণ তো বুঝতেছি না, তবে যেরকম মনে হচ্ছে যে এটা তো আবার অনেক সময় মানুষের স্ট্রোক করে এই রাতের বেলা কি, তো যাই হোক ব্যবস্থা নেওয়া হলো রাতের বেলা যত দূর যা পড়া যায়, ভোরের দিকে তাকে তাড়াতাড়ি নিয়ে যাওয়া হলো, নিয়ে হাসপাতালে নেওয়া হলো, এখানে ওই হাসপাতালেও তারা এগুলো দেখবে না, আব্বার তখন অবস্থা একেবারেই সে মানে জ্ঞান আসে না এরকম থাকে, তো এই অবস্থায় তাকে নিয়ে যাওয়া হলো শহরের হাসপাতালে দিনের বেলা পরদিন, তো ওইখানে যে টেস্ট করা হলো মানে মূল বিভাগীয় শহরের হাসপাতালে ওখানে টেস্ট করা হলো, বিভিন্ন রকম টেস্ট টেস্ট করে দেখা গেল যে না ডাক্তার সেরকম কোনো প্রমাণ পায় নাই, অনেকগুলো টেস্ট করছে যত রকমের ল্যাব টেস্ট আছে ওগুলো করার পরে তাকে ডাক্তার ওরকম কোনো প্রমাণ পায় নাই যে তার কোনো বড় স্ট্রোক হয়েছে বা কিছু, কারণ তারা তো ওই রেজাল্টগুলো দেখতেছে তার যেগুলো আছে কি কি স্ক্যান করছে এগুলার, তার কোনো বড় রকমের ওরকম কিছু পায় নাই, তবে ডাক্তার বলতেছে যে হইতে পারে কোনো ছোট স্ট্রোক হইতে পারে তার, কিন্তু তার লক্ষণ এরকম মানে বড় স্ট্রোকের মতো লক্ষণ, যাই হোক, এগুলো দেখা হইলো। দেখার পরে তাকে ডাক্তার ওষুধ লিখে দিল, ডাক্তার যতটুকু যা পারছে, কিন্তু ডাক্তার বলছে আমরা কোনো বড় স্ট্রোকের সাইন পাইনি, টেস্টেও নাই, ল্যাব রেজাল্টেও আসে নাই কিছু, এই যে সিটি স্ক্যান কি করছে বলছে কোনো আসে নাই। যাই হোক, আব্বা অসুস্থ, এরকম কথা বলে মুখে জড়া জড়া যায়, একদম এরকম অবস্থা। এরকম অবস্থায় তাকে হাসপাতাল থেকে পরে রিলিজ করে দিল। তারা বলল যে আমাদের কাছে তার এখন কিছুই নাই, ওনাকে তো সুস্থই মনে হচ্ছে, সবকিছু এখন স্বাভাবিক, কিন্তু এই জিনিসটা ওনার হয়েছে এখন হতে পারে কোনো মাইল্ড স্ট্রোক থেকে। আর এছাড়া আরও যদি আপনাদের উন্নত চিকিৎসার দরকার হয় তাহলে সেই ক্ষেত্রে আপনারা ঢাকায় নেন, তারপরে বড় কোনো প্রফেসরের সাথে কথা বলেন, আর এরপরে আরও আছে যদি দেশের বাইরে নিতে চান, কারণ ওনারে আমরা এখানে আর কিছু মানে বুঝতেছি না ওনার। তো যাই হোক, আব্বাকে পরবর্তীতে ঢাকায় নেওয়া হয়, সেখানে যে চিকিৎসা দেওয়া হয়, বড় বড় প্রফেসর দেখানো হয়, তারাও খুব আশ্চর্যজনকভাবে ওনার কোন রকমের খুঁজে পায় না এবং ওনার স্ট্রোক হয় নাই, সেই প্রফেসররাও বলে কোনো স্ট্রোক হয় নাই ওনার। এইটা খুবই আজব ব্যাপার এবং তারাও খুব আশ্চর্যজনকভাবে বলতে পারতেছে না ওনার তাহলে কি হয়েছে। বলল অনেকে যে নার্ভের ডাক্তার দেখাইতে পারেন, নার্ভ নিয়ে তার চিকিৎসা হতে পারে, বড় কোনো প্রফেসর এমনকি পার্শ্ববর্তী দেশে নিয়েও দেখাইতে পারেন, এগুলো বলল। তো আমরা বাসায় নিয়ে আসি আব্বারে, আনার পর থেকে আব্বা কিন্তু ওরকমই ছিল এবং সে অনেক কষ্ট করত এরকম, এবং তার চোয়ালের ব্যথা সে থাকতে পারত না নিচে, কত ডাক্তার দেখেছে, দাঁতের ডাক্তার, কিচ্ছু কাজ হয় না। তো একবার এক কবিরাজ আসলো, কবিরাজ এসে বলল যে তোমার বাবার বাতাস লাগছিল, খারাপ বাতাস। তো আব্বা কিন্তু পরে বলছে যে ওই যে রাতের বেলা তিনি যে মাছ ধরছেন এই ঘটনা বলছে, সবাইকে বলছে, হুজুরকে বলছে, আমাদেরকে তো বলছেই, হুজুরকে বলছে, কবিরাজকেও বলছে। তো ওই কবিরাজ তখন বলছে যে ওই যে মাছটা ছিল ওইটাই ছিল কোন উপরি জিনিস, ওই যাচ্ছিল পানি দিয়ে, ওই ইসের রাত্রে, জ্যোৎস্না রাত্রে তোমার আব্বা যখন ধরতে গেছে এবং ওই জায়গাটা ভালো না, ওইটা আমাদের হুজুর মৌলানা সাহেব বলছে যে আমাদের জমির যে ওই জায়গাটা এটা ভালো না, এই যে আমরা বসে আছি যে এখানে জায়গাটা কিন্তু সুবিধার না, এই বলে উনি গল্প করতেছেন কাকার সাথে আইনউদ্দিন সাহেব। তো ওই কাকা তখন বলতেছে জায়গা যে ভালো না রে বাবা, এটা আমিও জানি, আমার ভিটা তো দেখছো ওই জায়গায় ওইখানে, বলে যে হ্যাঁ, ওই ভিটার থেকে এই পাশে আসো ডাইন দিকে দেখো, ওই যে সোজা দেখছো ওই জায়গায় উঁচু জায়গা দেখা যায়, উঁচা তো গ্রামের যেটা হয় আর কি, জমি শেষে বেশ উঁচু করে একটা রকম আইল্যান্ডের মতো হয়ে সেখানে ভিটা, বলে যে হ্যাঁ, ওই ভিটা কিন্তু একেবারে এই খালের পাশ দিয়ে গেছে, হ্যাঁ, এবং আজ থেকে আরো অনেক আগে, তখন আমার বয়স ধরো 22-24 হবে, তখন আমাদের এখানে একটা জিনিস প্রচলিত ছিল বামন জিন। এই বামন জিনের ঘটনা কি ছিল জানো, এগুলো মানুষের বাচ্চা কাচ্চা নিয়ে যেত, এসে আইসে ছোট বাচ্চা থাকলে বলে চুরি করে নিয়ে চলে যেত। তো এই ঘটনা প্রচলিত ছিল পুরো এই এলাকায়, এবং এই যে এই যে জায়গা এইখান থেকে ওই যে জঙ্গল, এইসব জায়গার মধ্যে মানুষ আসতে ভয় পেত। তোমাদের যে জমি জানি না তোমার দাদার ছিল কিনা, কিন্তু এই জায়গায় তখন অনেক সময় চাষবাস করতে মানুষ ভয় পেত, একলা চাষ দিতে আসতো না। যাই হোক, ওই ঘটনা বলি, ওই যে দেখছি যে ভিটা যেটা দেখাইলাম, বলে যে হ্যাঁ, আইনউদ্দিন সাহেব বলতেছে হ্যাঁ, বলে যে ওইখানে আমার মামার বাড়ি ছিল, তো সেই মামার বাড়িতে বেড়াতে গিয়েছিলাম, তো যাওয়ার পর তো ওই জায়গার অবস্থা দেখতেছে, এখান থেকে এখনই দেখা যায়, দেখো একদম নিরিবিলি দেখা যায় কিছু, তো দেখতেছে আইনউদ্দিন সাহেব যে চাঁদের আলোতে জায়গার মধ্যে ভিটা উঠছে এবং ভিটার উপরে গাছপালা পুরা হচ্ছে, জায়গাটা ঘেরা। তো বলছে যে হ্যাঁ, একদম গাছপালা দিয়ে ঘেরা, বলে হ্যাঁ, ওই জায়গা কিন্তু গাছপালা দিয়ে অনেক ঘেরা, বড় বাগানের মতো আছে, ওর ভিতর দিয়ে হইল কি আমার মামার বাড়ির বসতি আর কি, এরকম কয়েকটা ঘর এরকম গেছে, এবং ওদের ওরা ওই জায়গাটা ওইভাবেই থাকতো, এই গাছপালা দিয়েই ঘেরা ছিল। তা আজ থেকে এত বছর আগে, মনে করো আমি ছোট তখন, কি অবস্থা, বলে যে ওই জায়গায় মানুষজন ভয় পেত, ওই জায়গায় সবচেয়ে বড় ভয় ছিল বামন দিনের, মানুষ নাকি ওই দিনের বেলা দেখত এই জঙ্গলের মধ্যে দৌড়াদৌড়ি করে, ওই ধরো কেউ খেলতে বেরিয়েছে বাচ্চারা, তাকায় দেখত যে হঠাৎ করে ওই গাছপালার ভিতর থেকে কালো রঙের কিছু, সারা গায়ে বড় বড় লোম, এরকম বড় বড় লোম দৌড়াদৌড়ি করতেছে জঙ্গলের মধ্যে কয়েকটা, তো ফট করে তাকাইতো, চোখ দুটো শুধু জ্বলতেছে এরকম, চোখ দুটো ধকধক করে জ্বলতেছে, আর এরকম হঠাৎ করে বাচ্চাদের দেখা পেলে নিয়ে চলে যেত, তো এরকম হইতো, আবার ছোট ছোট বাচ্চাও বাসার থেকে নিয়ে চলে যেত। তো অনেকে এটা বলতো ব্রহ্মভূত, এই কথাও ছিল, এটাও নাম ছিল আমাদের এখানে। তো এই জিনিসের ভয় তো আমি যখন মামাবাড়ি যাইতাম আমার দেখাইতোই, বলতো যে তোর তো বেশি আগ্রহ, তুই কিন্তু ওদিক যাবি না, এইদিকে গাছপালার মধ্যে ঢুকবি না, দূরে যাওয়া তো নিষেধ, খালের পাড়ে যাওয়া নিষেধ। তো আমি শুনতাম এগুলো, বলতো তা আমি এগুলো শুনতাম, বলতাম আচ্ছা আচ্ছা যাবো না, কিন্তু আমি কিন্তু ঠিকই সুযোগ পেলে এই দুপুর বেলা ধরো ভর দুপুর এই সময় বেরোতাম, বেরোয় হাঁটতাম, হাইটের গাছপালার মধ্যে দিয়ে একদম জঙ্গলের ভেতর ঢুকে যেতাম। তো ঢুকে যে দেখতাম এদিক ওদিক, তো মনে হতো যে একদম নির্জন, চারিদিক বোঝার উপায় নাই, চারিপাশে গাছপালা, লম্বা লম্বা গাছ, আর ওই পাখি ডাকতেছে, পাখির ডাক ডান দিয়ে আসে আবার বাম দিক দিয়ে আসে, কেমন জানি একটা অবস্থা। আর কেন জানি মনে হইতো আশেপাশে কেউ দেখতেছে আমারে, এরকম লাগত। আমি হাটতে গেছি, খাল পাড়েও গেছি, খাল পাড়ে যে দেখি তোমার খাল তো এরকম চলতেছে, একটা খাল তখন আরো বড় ছিল, চওড়া ছিল, অনেক পানি যেত গল গল করে নদীর মতো। তো ওই খালের ওই পারে গাছপালা, একদম জঙ্গল, ওই খালের ওই পাশে জঙ্গলটা দেখলে ভয় লাগতো। আমি নিজে তখন দেখছি একদিন এরকম সাপ যায় ওদিক দিয়ে যাচ্ছে, এই বড় সাপ ওদিক দিয়ে যাচ্ছে, এই সাপ মানে স্বাভাবিক আকারে সাপ না, আরো বড়, অনেক বড় দেখছি ওই পাশ থেকে। এবং মনে হলো যে আমি যে এই পাশ থেকে দেখতেছি ওইটা মনে হলো আমাকে দেখে থামছে, থেমে এরকম ঘুরে ফনা তুলছে। তো বাপরে কি ভয়ঙ্কর সেই সাপের চেহারা। যাই হোক, দেখছি, দেখে আমি ওখান থেকে চলে আসছি। এবং এই যে ওই যে গাছপালা ছাড়া এসে যে দিক থেকে এই যে জমি শুরু হয়েছে, এই ফসলের মাঠে আমি দুপুর ভর দুপুরে কাউরে কাজ করতে দেখি নাই। থাকতো মানুষজন যখন এখানে কাজ করতে আসতো, একদম পুরো দল বেঁধে আসতো। যাই হোক, সেই ঘটনায় যাই, তো মামার বাড়ি একবার গেছি। তো যাওয়ার পরে তখন বেশ ভালোই লাগতেছে, বাসার মধ্যে অনেক মানুষজন আসতে গল্প গুজব করতো। মামার বাড়িতে আমার এক মামাতো ভাইয়ের মানে সন্তান হয়েছে, মামাতো ভাইয়ের স্ত্রীর সন্তান হয়েছে একটা। তো এই নিয়ে সবাই খুব খুশি, বাসায় খুব আলোচনা হইতেছে, বাসায় পিঠাইটা বানাইতেছে। এবং এই মামাতো ভাইয়ের ঘরটা হলো ওই দিকে, ওর পাশে কিন্তু গাছপালা আছে, বেশ বড় বড় কতগুলো গাছপালা। তো ওই ওদেরকে কিন্তু একদমই বলা বাসার থেকে সবাই, যে বেরোনো যাবে না, এদিক ওদিক যাওয়া যাবে না, বাচ্চা খুব সাবধানে রাখতে হবে, কারণ এখানে মামন জিন আছে। তো মামাতো ভাইয়ের বউ যে ছিল সে আসলে এতটা এই ব্যাপারটা নিয়ে মাথা ঘামাইতো না, সে আসছে তো অন্য জায়গার থেকে এবং তাদের এখানে এসব কথা প্রচলিত নাই, মানে এই বামন দিনের কোনো ঘটনা, সে অন্য জায়গার মানুষ, তো সে এইগুলো নিয়ে মাথা ঘামায় না। সে আর তার সাথে এমনিও আমার ওই ইসের সাথে, মামির সাথে বন্ধ না খুব একটা, কারণ মামির সাথে সে কথাই করতো না, সুন্দরী ছিল অনেক, আর অন্য জায়গার থেকে আসছে। তো তো আমার মামার এক বন্ধুর মেয়ের সাথে আর কি বিয়ে দিছিল, তো যাই হোক, সে একটু মানে একটু অন্যরকম আর কি, কথাবার্তা কম শুনত, কেয়ার করতো না। যাই হোক, তাকে অনেকবার বলা হয়েছে এরকম যে এই বামন জিনের কথা, সে কেয়ার করে না। একদিন সন্ধ্যার দিকে, তখন সন্ধ্যা মানে মিলায় যাচ্ছে, তো এই সময় হঠাৎ করে শুনলাম চিৎকার চেঁচামেচি, চারিদিকে চিৎকার চেঁচামেচি হচ্ছে। তা আমি ছিলাম মামার আরেক বাড়িতে আর কি, ওখানে কথাবার্তা হইতেছিল আরেক মামার বাড়িতে আর কি। তো ওই সময় বেরিয়ে আসলাম সবার সাথে, আসে দেখি যে বিশাল এক জটলা, ওই সেই মামাতো ভাইয়ের ঘরের ওদিকে বিশাল জটলা, অনেক কজন মানুষজন দাঁড়ায় আছে, একটা উঁচু গাছের দিকে তাকায় আছে, এরকম উঁচু একটা লম্বা গাছের দিকে তাকায় আছে, তাকায় সবাই কথা বলতেছে জোরে জোরে। তো একজন মুরব্বী যে চিৎকার করে বলতেছে, বাচ্চা দিয়ে যা, বাচ্চা দিয়ে যা, তুই যা চাইছ দিব, তুই গরু ছাগল যা চাইছ তোকে দেবো, বাচ্চা নামাই দে, এরকম বলতেছে। আমি অবাক হলাম, কারে বলে, উপর দিক তাকে আমি আর কিছু দেখি না, গাছের ডালপালে অন্ধকার হয়ে গেছে, তখন চাঁদও বেরিয়ে গেছে আকাশে, দেখা যায় চাঁদ দেখা যায়, আলো আছে, যদি আলো মিলা যায় তার মধ্যে, মানে অন্যরকম একটা এই অবস্থা। তো বলতেছে এখান থেকে যে বাচ্চা দিয়ে যায়, আমি কিছু কিছু দেখি, কিন্তু আমি গাছপালা নড়তে দেখতেছি, ওইখানে মনে হচ্ছে গাছপালার মধ্যে ডালের মধ্যে কিছু আছে। ওই যে তোমার আজকে বললাম না, যদিকে দেখ গাছপালা ডলতেছে নড়তেছিল, আমার মনে হচ্ছিল কিছু আছে, সেরকমই মনে হচ্ছিল যে কিছু একটা ওইখানে নড়াচড়া করতেছে, মানে পাতাগুলো এরকম নড়তেছে অন্ধকারের মধ্যে। তো এরকম বলতে দিয়ে যা দিয়ে যা, তো এরকম বলতেছে, কিছুক্ষণ পরে দেখলাম মনে হলো গাছপালা শস শস করে ডালপালাগুলো নেমে গেল সব, কতগুলো পাতা টাতা ছিঁড়ে পড়লো, এরকম অবস্থা, মানে কেউ যদি পিছলে পড়ে কোনো গাছের থেকে, এরকম দেখলাম এরকম শস করে পড়লো। তারপর দেখলাম জোরে বাচ্চার কান্না শুরু হলো এখানে, তো এই দেখলাম যে এক মানে মহিলা দৌড় দিল ওই গাছের নিচে। তো আমি বুঝলাম যে আমার সেই কাজিনের স্ত্রী আর কি, সে দৌড় দিয়ে যায়, সে বাচ্চাটাকে কোলে নিয়ে তাড়াতাড়ি দৌড় দিয়ে চলে আসলো এবং চিৎকার করে কাঁদতেছে এখানে, এবং বাচ্চার কান্না মায়ের কান্না এই হুল্লোড় অবস্থা, এর মধ্যে হারিকেন টারিকেন আরো ওখানে নিয়ে আসছে, এরকম উঁচা করে ধরছে মানুষজন, এবং মানুষজন দোয়া পড়তেছে, একজন মুরব্বী জোরে জোরে, সে অন্যরকম একটা পরিবেশ। তো পরে জিজ্ঞেস করলাম যে কি হয়েছে, একজনে জিজ্ঞেস করলাম কি হয়েছে, তো বলতেছে যে বামন জিন বাচ্চা নিয়ে গেছিল উপরে, কিভাবে, তো তখন বলতেছে যে ওই বাচ্চার মা বাচ্চা নিয়ে শুয়ে গেছিল, তখন এই আসরের ওয়াক্ত পার হয়ে গেছে কেবল, মানে একটা সময় আছে না আসর আর মাগরিবের মাঝামাঝি সময়, এই সময় মায়ের একটু মনে হয়েছে যে সে হয়তো বাথরুমে যাবে জল বিয়োগের জন্য, তো চিন্তা করছে দুই মিনিট তিন মিনিটের মধ্যে চলে আসবে। তো বাচ্চাকে সে আর নিয়ম ছিল যে বাচ্চার পাশে কাউকে না রেখে যেত না আর কি, কিন্তু সে ওই বাচ্চাকে ওখানে রেখেই সে এত কেয়ারলেস নাকি, সে নাকি এত কেয়ার করে না, মানে কেয়ারলেস বলতে বুঝাইতেছে যে সে এগুলো নিয়ে আসলে মাথা ঘামায় না। সে বাচ্চাকে রেখে ওই যে দুই পাশে বালিশ টালি দিয়ে সে চলে গেছে, মনে করছে দুই মিনিটের ব্যাপার আসতেছে। তো দুই মিনিট পর সে যখন বাসায় আসছে, শব্দ পাইছে, মানে বাসায় ঢোকার সময় একটা শব্দ পাইছে, মনে হচ্ছে তার গেটের মধ্যে খড়খড় করে শব্দ হয়েছে। সে বলল কি, তখন এক সেকেন্ডে সে দেখছে যে কালো রোমস কিছু বের হয়ে যেতেছে ঘর থেকে, একদম কুচকুচে কালো রোম সারা শরীরে এরকম বড় বড় রোম বের হয়ে যেতেছে। তো সে দৌড় দিয়ে আরো তার কাছে আসছে, এসে দেখে যে একটা মানে কি বলবো, এটা বানর ঠিক না, বানরটা একটু বড় হবে, সারা গায়ে লোম, মুখটা গোল, চোখগুলো এরকম লাল লাল জ্বলতেছে, গাছটাকে থাবা দিয়ে দিয়ে উঠতেছে, হাতের মধ্যে ওই যে সে যে বাচ্চাকে রেখে গেছিল বাচ্চার যে কাপড় দিয়ে পেঁচায় রাখছে পেঁচানো কাপড়। তো সেই মহিলার তো যা বোঝার বুঝ হয়ে গেছে, সে এখান থেকে ইট পাথর নিয়ে ছুড়ে মারা শুরু করছে এবং দৌড় দিছে গাছের দিকে, গাছের দিকে দৌড় দিয়ে দেখে ওইটা খুব দ্রুত গাছে উঠে গেছে। তো সে আসলে তখন কিছুটা মানে বুদ্ধিহীন হয়ে গেছে, সে চিন্তা করছে কি করবে, এখান থেকে ইট পাথর মেরে তো লাভ নেই, বাচ্চাটা তা ওইটার কোলে মানে ওই পেঁচানো, তো সে চিন্তা করতেছে যে ওইটা যদি ওইটা পড়েও যায় তো বাচ্চার শেষ, মানে ভয় পাচ্ছে সে। তো এই করে সে তখন ওখান থেকে বলতেছে বাচ্চা দিয়ে যা, বাচ্চা দিয়ে যায়, নাম নাম চিল্লাইতেছে। তারপর সে জোরে জোরে চিৎকার শুরু করছে, এই চিৎকার শুনে আশেপাশের ঘরের মানুষজন বেরিয়েছে, তারাও আসছে, এসে সবাই নাকি যারা বেরিয়েছে সামনে তারা নাকি দেখছে ওইটারে, ওইটায় ওরকম ওই যে গায়ে রোমস, কিন্তু এটা বানর না, ভাল্লুকও না, মানুষ যে বলবে ভাল্লুক, ভাল্লুকের মতো, ভাল্লুক তো এইভাবে গাছে উঠতে পারে না, সারা শরীরে রোম, হাতের আঙুলগুলো এরকম বড় বড় এবং চোখ দুটো জ্বলতেছে, ওইটা নাকি বাচ্চারে নিয়ে ওই গাছের ডালের উপরে উঁচা উপরে ছিল আর কি, ওই যে যেখান থেকে আমি দেখছি গাছ নড়তেছে ওইখানে। এবং তারপর নাকি এই যখন বলছে যে তোরে তুই যা চাষ দিব, তোর গরু ছাগল যা চাষ সব দিব, তুই বাচ্চাটা দিয়ে যা, হ্যাঁ তোরে দিব, তুই ই করিস না, বাচ্চাটা দিয়ে যা। তো তখন নাকি এরকম অনেক বলতেছে যখন, এবং দোয়া দরুদ পড়তেছিল এক মুরব্বী, তখন নাকি হঠাৎ করে ওইটা ওই গাছের উপর থেকে মনে হয় পিছলাই নেমে গেছে, এই তখনই আমি দেখছি যে পাতা পোতা শেষলাই পড়লো সব, নেমে এসে নাকি ওই বাচ্চাটাকে ওখানে রাখছে, রেখে নাকি সে এক সেকেন্ডে এমন ভাবে শট করে সরে গেল গাছের পিছনে, ওরা আর কেউ খুঁজে পায়নি। যাই হোক, বাচ্চা অক্ষত ছিল, বাচ্চার কিছু হয় নাই, বাচ্চা কাঁদতেছিল জোরে। তো পরবর্তীতে ওই মৌলানা সাহেব একজনকে ডেকে আনা হলো, রাতের বেলায় তিন চারজন মিলে গেল যে মৌলানা সাহেবকে নিয়ে আসলো, এবং পুরো রাস্তায় তারা একটু ভয় ভয় ছিল যে যাচ্ছে তো এখানে দোয়া দরুদ পড়াইতে। মৌলানা সাহেব এসেই ওখানে শুরু করলেন ফার্স্টে দোয়া দরুদ, বাচ্চাকে ঝাড়লেন, ঢুকাইয়া করলেন, কারণ বাচ্চার উপর কোন আসর পড়ছে নাকি। মৌলানা সাহেব বলছে যে এটা জিনের কাজ, এখানে বামন জিন আছে এবং এই বামন জিনের কাজ, সেই নিয়েছিল বাচ্চাকে, হয়তো আপনারা অনেক মানুষ দেখে ফেলছেন ওকে, ওকে ওর রূপে দেখে ফেলছেন, তো ওই এর জন্য সে আসলে আর ই করতে পারে নাই, ওর রূপে দেখতে পাওয়ার জন্যই ও মানে আর ভয়, ও এতগুলো মানুষকে দেখছে, দোয়া পড়তেছে একজন, তো মনে করছে যে ক্ষতি হবে হয়তো, তো দেখি কি করা যায়। তো দোয়া দরুদ পড়ে বাচ্চাকে আগে ঝাড়ছে, দেখছে বাচ্চাকে ভালো মতো পরীক্ষা করছে গায়ে কোথাও কোনো কিছু হয়েছে নাকি, দেখে না ওরকম হয় নাই। তারপরে তিনি দোয়া পড়ে দিলেন, পড়া পানি ছিটাই দিলেন গায়ে, বললেন কারো ঘরে যদি জমজমের পানি থাকে তাহলে বাচ্চার মুখে দুই ফোঁটা জমজমের পানি দিতে, এই বললেন, বলে বললেন যে আমি জায়গাটা বন্ধ করতেছি, তার আগে আমি একটু ওইখানে বসবো, মানে একটু বসতে দেন আমারে, আমি একটু ওইখানে খেয়াল করি, দেখে ওদের মধ্যে কারোর সাথে কোন কথা বলা যায় নাকি। তো হুজুর নাকি ওখানে বসে, বসে তখন উনি নিজের মতো ওই যে ওনার ই করে দোয়া দরুদ পড়তে থাকে। তো এক সময় নাকি হুজুরের সাথে যোগাযোগ হয় তাদের, তাদের মধ্যে একজন প্রতিনিধি হুজুরকে এসে বলে যে এটা আমাদের জায়গা ছিল, ভিটা ছিল, এখানে মানুষজন কেন আসছে, গাছপালা পরিষ্কার করে এখানে এসে ঢুকছে, ঢুকে ঘরবাড়ি করছে, এবং এর জন্যই আমাদের মধ্যে অনেকের আগম্বিত হয়ে এগুলো করে। তা আজকে তখন হুজুর নাকি বলছে যে এখানে যে বাচ্চাকে নিয়ে গেলি কি জন্য, বলো ওই যে মহিলা এখানে ছিল, ওই মহিলা এত ই না, সে কে মানে আমাদেরকে ভয় পায় না, আমরা তো এখানে আসি, জায়গাটা আমাদের ছিল, এবং মহিলা এই বাচ্চা রেখে যায় এখানে, বলছে আবার তারা বলছে যে বাচ্চা তো আমরা ক্ষতি করি নাই, দিয়ে গেছি বাচ্চা, বাচ্চাকে তো নিয়ে গেছিলাম আবার দিয়ে গেছি। যাই হোক, হুজুর বলছে খবর তো তুই নিবি কেন, মানে এই কাজ তো তোরা করতে পারিস না। তো তারা অনেক রকম কথা বলে, তো এর মধ্যে হুজুর কনভিন্সড হয় না, হুজুর আরো রাগ করে, বলে যে এটা আমাদের অধিকার, এই জায়গার মালিক হলো আমরা, এখানে আমরা ই করা, সরকার থেকে এটা আমাদেরকে লিখে দিছে, তো এখানে খবরদার, এখানে তোরা ই করতে পারবি না। যাই হোক, এরকম কথাবার্তা হয় তাদের সাথে, তো ই করার পরে বলে যে এই জায়গাটুক বাদ, এই জায়গাতে তোরা আর আসতেই পারবি না। হুজুর তখন মানে তাদেরকে ধমকান, বলে এই জায়গাটুক বাদ তোদের, তোরা ওই যে তোরা যেখানে থাকবি খালের ওই পারে, খালের এখানে যেসব জায়গা মানুষের বসতি হয়েছে, যে জায়গাগুলো মানুষকে এখানকার অথরিটি দিয়ে দিছে, মানে এখানকার যারা মানে মালিককে, মালিক তো সরকার, সরকার যে জায়গা মানুষকে ই করে দিছে, ওই জায়গায় তোরা আসতে পারবি না, কেন এটা ওটা ওটা নিয়ম, তো এখান থেকে তোদেরকে যে দেওয়া হয়েছে রাষ্ট্রের শাসন যে আছে তারা দিয়ে দিছে, তোরা অন্য জায়গায় থাকবি, তারা ওই বয়সে থাকবি। যাই হোক, হ্যাঁ, এইসব বলে হুজুর তাদের সাথে মীমাংসা করে বলে তোরা এখানে আসবি না। আর তারাও বলে যে আমাদের এখানে তাহলে জঙ্গলেরা ঢুকতে পারবে না, ঢুকলে কিন্তু ক্ষতি হবে, এরকম ভাবে বলে আর কি। তো হুজুর তারপর ওখানে বাদ দিয়ে দেন, ই করে দেন, উনি ওখানে ওই পুরো এলাকাটার ওই যে জায়গাটা ওই জায়গাটাই তিনি বন্ধ করেন, সেখানে খুঁটি গেড়ে গেলে বন্ধ করে দেন এবং বলেন যে এই জায়গায় তোরা ঢুকবি না। তো এরপর নাকি ওই জায়গায় আর এরকম হইতো না, এবং তারপরও মহিলারা বাচ্চা সাবধানে রাখতো, কারণ ওখানে হুজুর বলে গেছিল যে অনেক সময় এরা খারাপ জিনিসগুলা অনেক পশু পাখির বেশেও আসে, এসে ক্ষতি করে। আর তখনকার সময় তো পশু পাখিও চলাফেরা করতো আর কি, এদিক ওদিক গ্রামের যে এক্সটেন্ডেড অংশগুলো অনেক গ্রামেই, এমনকি আমি জানি যে আমাদের এই যে এলাকায় ঢাকার একেবারেই মানে খুব মাঝখানের জায়গা, এই জায়গার কাছাকাছি যে গ্রাম ছিল সেইখানকারও আমি অনেক ঘটনা শুনছি অনেকের কাছে, যে তখন ওই জায়গায় এই কাছাকাছি একদম মুন্সীগঞ্জ এইসব জায়গায় সেখানে নাকি বাচ্চাদেরকে অনেক সময় মারা খেলার সময় কাজ করার সময় যখন বাচ্চারা একটু বড় বাচ্চারা খেলতেছে, একদম ছোট ছোট বাচ্চাদের নাকি বড় বড় পোলো ছিল, এরকম পোলো মুরগি রাখার মতো বড় পোলো বাঁশের, সেটার মধ্যে রেখে তারা সেটাকে পাথর দিয়ে আটকায় দিত যাতে ওই পোলো না সরে, যাতে কোনো বন্য প্রাণী এসে ওখানে আক্রমণ করতে না পারে বাচ্চাকে, ওরকম রেখে নাকি মারা কাজ করতো, এটা আমি শুনছি। তো এটা আর এখান থেকে কত দূর, খুব কাছাকাছি ঢাকা শহরের মাঝখান থেকে, তো বুঝতেই পারছেন যে আরো দূরের গ্রামের কি অবস্থা ছিল। তো হুজুর এরকম বলেন, হ্যাঁ বলে তখন হুজুর জায়গাটা ই করে দেন। তো এরপর থেকে ওই গ্রামে নাকি আর এরকম দেখা যাইত না, হ্যাঁ যে দেখা যেত না, তবে মানুষজন অনেকেই নাকি ওই তাদের ভিটার থেকে দূরে গেলে দেখতো যে এরকম কিছু হঠাৎ কারো চোখে পড়ে যেত, বেশ ভয়ের ব্যাপারগুলা এরকম দেখলে মানুষ ভয় পেত। রাতের বেলা অনেকে সাউন্ড শুনতো চিৎকার বনভূমির থেকে আসছে কিছু, কিন্তু তারা জানত না চিৎকারটা কিসের। তো এইটাই ওই কাকা তখন বলে আইনুদ্দিনকে এই ঘটনাটা। তো তারা ওই জমির মধ্যে বসেছিল দুজনে, ঘটনা শুনতেছিল, তাদের বেশ ঠান্ডা ঠান্ডা লেগে যায় আর কি। তো যাই হোক, তাড়াতাড়ি কাজ শেষ করে দুজন মিলে ব্যাক করে চলে আসে। তো কাকা যখন যায়, আইনুদ্দিন দেখতেছিল যে কাকা হেঁটে যাচ্ছে এবং সে বুঝতেছে যে কাকার বসতভিটা কিন্তু বাঁদিকে, আর ডান দিকে সেই ভুটে ভিটার ঘটনা বলছে। ওই ভিটা তখনও দেখা যায় যে গাছগাছালিতে ছাওয়া। আইনুদ্দিন অনেকক্ষণ তাকায় ছিল ওইদিকে দূরে, যে কাকা ছোট হয়ে যাওয়া পর্যন্ত দেখতেছিল, তার কাছে ভয় ভয় লাগতেছিল কেমন দিন। এবং ততক্ষণে কেমন দিন কুয়াশা, মানে দেখবেন যে গ্রামের বিস্তীর্ণ জায়গায় একটা কুয়াশা ঝুলে যায় একদম চারিদিকে, তো ওরকম কুয়াশা ঝুলে গেছে। তো আইনুদ্দিন সাহেবের কাছে লাগতেছিল তখন যে এই জায়গাটা বেশ ভয়ের এবং এখানে এত কিছু ঘটছে, এবং সে তো জানে তার বাবাও, তার বাবা এইখান থেকেই এফেক্টেড হয়েছিলেন এই এই জায়গাতে বাতাস লেগে। তো তারপর সে আস্তে আস্তে বাসায় চলে আসেন আইনুদ্দিন সাহেব। তো আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে এই যে দেখেন, গ্রামে কিন্তু এই ধরনের ঘটনা কিন্তু আমরা শুনেছি, আমি নিজে ছোটবেলা থেকে অনেক মানুষকে শুনছি যে বাতাস লাগছে। তো এই আলগা বাতাস বা উপরি বাতাস, গ্রামে যেটা বলে আলগা বাতাস, আলগা হাওয়া লাগা, তো এইটার মানুষ কিন্তু আমি দেখছিও, মানে আমি এরকম দেখছি যে গ্রাম থেকে একজন লোক আসছে এবং গ্রামের কোন একটা কাজ নিয়ে আসছে আর কি, আমার নানার সাথে কথা বলতেছে। তো নানা জিজ্ঞেস করতেছে কি হয়েছে তোর, তো বলতেছে যে খালু বাতাস লাগছিল। তো বলছে বাতাস লাগছিল, তো ডাক্তার দেখাইছিস? নানা জিজ্ঞেস করতেছে ডাক্তার দেখাইছিস? বলে গেছি, কোনো কাজ হয় না, আমি দেখছি ডাক্তার ওষুধে নাকি তার কোনো কাজ হয় না, তার ওই ব্যথা থাকে বাতের মতো একটা ব্যথা এসে ভর করে। আমি কিন্তু ছোট থাকতে জিজ্ঞেস করছি মুরব্বীদেরকে যে আলগা বাতাস কি, তো বলছে যে আলগা বাতাস হচ্ছে যে ওই গ্রামের যে গ্রাম তো তখন বিস্তীর্ণ ছিল একদম, মানে বিস্তীর্ণ ফসলের মাঠ, বিস্তীর্ণ রাস্তা। তো বলছে যে এরকম জায়গায় নির্জন জায়গা দিয়ে ভর দুপুরে সন্ধ্যায় গভীর রাতে গ্রামে বাতাস চলাচল করে, উপরি বাতাস, মানে অ্যাকচুয়ালি আমি যেটা শুনছিলাম যে এগুলো নাকি মানে খারাপ জিনিস, জিন ওরাই চলে এরকম বাতাসের মতো। তো ওরা কাউকে এরকম হঠাৎ করে মাঝখানে পড়ে গেলে তার মধ্যে সে তাকে কোনো একটা ক্ষতি করে দিয়ে যায়, এবং এই ক্ষতির ফলে এরকম অনেকের দেখা যাচ্ছে ব্যথা হয়, মুখ ব্যথা হয় বা হাত পা ব্যথা হয়, কারো অন্যরকম অসুখ হয়। তো এই কথা কিন্তু গ্রামে প্রচলিত আছে এবং আপনারা শুনবেন, তো আপনারা অনেকেই শুনবেন যারা গ্রামের থাকেন বা গ্রামের ঘটনা জানেন, তারা কিন্তু অনেকেই শুনবেন এই কথা। তো এই আইনুদ্দিন সাহেবের কাছে এই আলগা বাতাসের একটা ঘটনা পেলাম, এটা তার বাবার সাথেই ঘটছিল এবং তার বাবা সিরিয়াসলি এফেক্টেড হয়েছিল এটার দ্বারা। আর এই বামন দিনের ঘটনাও কিন্তু আমি শুনছি অনেকের কাছে, গ্রামের মানুষের কাছে শুনছি। এবং আসলে ওই যে জিনিসটা হচ্ছে যে গ্রাম বিশাল বড় জায়গা, মানে এখন তো আসলে অনেক লোকালয় বাড়তেছে, মানুষ চাষের জমিও নিয়ে নিচ্ছে, কিন্তু একটা সময় মানুষ যখন গ্রাম সেটেল করতো এক জায়গার থেকে এসে, তখন কিন্তু ওই যে একটা জঙ্গল পরিষ্কার করে জায়গায় বসতি করতো, সেখানে চাষের জমি বের করতো, তো সেই সময় কিন্তু এই কনফ্লিক্টগুলো হতো। আমি আগে আপনাদের সাথে এটা নিয়ে ডিসকাস করছি আগের কোন একটা উদ্ভুতুলিতে। যাই হোক, কোন একটা এপিসোড হবে, সেখানে আমরা চাইব যে আপনারা আপনাদের এক্সপিরিয়েন্স এই ধরনের শেয়ার করেন, বা আপনাদের এলাকার এই ধরনের ঘটনাগুলো শেয়ার করেন, মানে একদম লোকাল এই ধরনের গ্রামের প্রচলিত যে কথাগুলো, বাতাস লাগা বা এরকম, বা সেখানে এরকম বামন জিন বা কিছু মানুষ যারা দেখে, বা এক একটা গ্রামে অনেক লোক যার গ্রামে কিন্তু এরকম কথা অনেক কিছু শোনা যায়। যেমন আমরা টিভিতেও দেখেছি কোন গ্রামে জানি ওই যে মানুষ ভয় বেরোতে পারেনি, বেশ কিছুদিন আগেই, মানে এক দুই বছর আগে রাতের বেলা ভয় বেরোতে পারত না, অজানা কোন প্রাণী আক্রমণ করে। আবার এরকম শুনেছিলাম যে একটা গ্রামে আগুন লেগে যাচ্ছে যে কোনো জায়গায় এদিক সেদিক, এবং এটা পরীক্ষা করেও কেউ বের করতে পারে নাই, এটা এমনও না যে ওখানে গ্যাসের খনি আছে, কিন্তু যেখানে সেখানে দেখা যাচ্ছে যে আগুন লেগে যেত হঠাৎ করে। তো এই ধরনের ব্যাপার স্যাপার কিন্তু খুব মিস্টিরিয়াস জিনিস আমরা গ্রামে শুনেছি। অনেক সিঙ্ক হোলের কথা শুনছি, পুকুরের তলে সিঙ্ক হোল, একটা পুকুরে মানে এক রাত্রে চলে গেছে সাত করে, পুরো শুকায় গেছে। তো আপনাদের যদি পরিচিত জায়গায় এই ধরনের ঘটনা থাকে জানাতে পারেন আমাকে, এবং আমরা এটার উপরেই দেখা গেছে যে একটা চার্জ নাইট ফিয়ার করে ফেলতে পারি, হয়ে যাবে সেটা। তো আজকের মতো আমার সময় শেষ হয়ে গেছে, আজকে চলে যেতে হবে, ফিরে আসবো ইনশাল্লাহ অদ্ভুতুলি নিয়ে শনিবার রাতে, আপনার সাথে দেখা হবে শনিবার অদ্ভুতুলিতে। আর ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, কাইন্ডলি সাবস্ক্রাইব করে ফেলবেন, একটি লাইক দেবেন, শেয়ার করে দেবেন, যাতে করে অন্যরাও অদ্ভুতটি শুনতে পায়। আল্লাহ হাফেজ, টাটা।